জ্ঞানী হলো এমন আলো যা উচ্চতায় পৌঁছার পথ, অজ্ঞতার আধার মুছে দেবে এই দৃঢ় শপথ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হিদায়াতের নূর। মাদানী চ্যানেলের দর্শক, রমজানুল মুবারকের মুবারক মাস চলমান। এই মাসে আমরা দেখি যে এই মাসটি অন্যান্য মাসের চেয়ে খুবই মর্যাদাপূর্ণ। এই মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। অনুরূপ আমরা দেখি যে আম্বিয়াই কেরাম আলিমুসাল্লাতুয়াসাল্লামের মর্যাদা, কোনো নবী আলি সাল্লামের মর্যাদা বেশি তো কোনো নবী আলি সাল্লামের মর্যাদা অন্যান্য নবী আলি সাল্লামের চেয়ে কম। অনুরূপভাবে এই মর্যাদার পার্থক্যসমূহ আমরা অনেক জিনিসে দেখি, অবস্থানের মধ্যে, সময়, মাসের মধ্যে দেখে থাকি। অনুরূপ এই মর্যাদার পার্থক্য আমরা মানুষের মধ্যে দেখতে পাই। কোনো ব্যক্তির মর্যাদা কারো থেকে বেশি, যেমন কি মা বাবা, ভাই বোন, তো এই ব্যক্তির মর্যাদা অন্য থেকে কম। একইভাবে এই মর্যাদার পার্থক্য আমলের ক্ষেত্রে পাওয়া যায়। কোনো আমলের মর্যাদা অন্যান্য আমলের চেয়ে বেশি, আবার কোনো আমলের মর্যাদা অন্যান্য আমলের চেয়ে কম হয়ে থাকে। এবং এই মর্যাদার পার্থক্য আমরা স্থানের মধ্যেও দেখতে পাই, যে কিছু স্থান দোয়ার কবুল হওয়ার ক্ষেত্রে বেশি বরকতময় এবং বেশি মর্যাদা সম্পন্ন, এবং অনুরূপভাবে কিছু স্থান বরকতশূন্য হয়ে থাকে, অর্থাৎ যাকে আমরা বলতে পারি সেখানে অবস্থান করতে নিষেধ করা হয়েছে। এবং এই মর্যাদার পার্থক্য আমরা অনেক জায়গায় অনেক জিনিসের মধ্যে দেখতে পাই। এবং এই মর্যাদার পার্থক্য কি, কেন, কিভাবে, আমাদের সাথে এই সমস্ত প্রশ্নের তৃপ্তিদায়ক উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন মুফতি আলিয়াসগর সাহেব। মুফতি সাহেবকে স্বাগতম জানাই। মুফতি সাহেব, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি বলুন। আমি আপনাকে ওই স্ক্রিনে ওয়েলকাম জানাচ্ছি।
জাযাকাল্লাহু খাইরা। মুফতি সাহেব, যেমন কি রমজান মাস চলমান, এই মাসে আমরা দেখি যে এই মাস অন্যান্য মাসের চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হিসেবে গণ্য করা হয়, তো এই মাসটি বেশি ফজিলতপূর্ণ কেন, এই সম্বন্ধে কিছু বিস্তারিত বর্ণনা করুন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, ফজিলত প্রদানকারী তো আল্লাহ রাব্বুল ইজ্জত, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই সম্মানের মালিক এবং তিনিই সম্মান প্রদানকারী।
নিশ্চয়ই।
কোন মাসে, আপনি শুরুতেই ইন্ট্রোতে উল্লেখ করলেন যে এই ফজিলত, এই মর্যাদার পার্থক্য আমরা স্থানে দেখতে পাই, আমরা আমলের মধ্যে দেখতে পাই, আমরা মাসের মধ্যে দেখতে পাই, আমরা দিনের মধ্যে দেখতে পাই। সপ্তাহে সাত দিন হয়, সাত দিন তো একই রকম নয়, অর্থাৎ জুমার দিনকে সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে।
জি অবশ্যই।
কেননা জুমার যে মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে এটি অনেক বেশি। জুমার মধ্যে এমন একটি সময় রয়েছে যার মধ্যে দোয়া কবুল করা হয়। এখন ওলামা এর তাফসির করেছেন যে ভাই সেই সময় কবে আসে, অনেকে বলেছেন দুইটি খুতবার মাঝে যে সময় রয়েছে তখন মুখে তো দোয়া করা যাবে না, অন্তরে দোয়া করা যেতে পারে, যে সেই সময় এমন রয়েছে যাতে দোয়া কবুল করা হয়। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে আসর ও মাগরিবের মধ্যে যে সময় রয়েছে, এখন আসর এবং মাগরিবের মাঝে তো অনেক সময় রয়েছে,
অবশ্যই
এর মধ্যেও এই আকর্ষণীয় দিক ওলামা বয়ান করেছেন যে শেষ সময় যেটি রয়েছে বান্দা জানামাজে বসে যাক, আসরের নামাজ পড়ার পর সে জিকির করতে থাকুক, তাসবি পাঠ করতে থাকুক এবং দোয়া করতে থাকুক, যেন সেই যে ফজিলত সম্পূর্ণ সময়টি রয়েছে সেটি যেন পেয়ে যায়। এখন আপনি এখানে আকর্ষণীয় একটি জিনিস দেখুন।
অবশ্যই।
আল্লাহ রাব্বুল ইজ্জত এই দিনটিকে সম্মানিত করেছেন, তিনি এই দিনটিকে সম্মান দান করেছেন, কিন্তু সেই সময় কখন যাতে দোয়া কবুল করা হয়,
সঠিক,
সেই সময়টিকে গোপন রাখা হয়েছে।
সুবহানাল্লাহ।
তো ওলামাগণ নিজস্ব পদ্ধতিতে, মনে করেন নিজের কাশফের মাধ্যমে, নিজের অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন আলামত বয়ান করেছেন। যেমন রমজানের শেষ দশ দিন, এখন লাইলাতুল কদর কোন রাতে রয়েছে, বেজর রাতে রয়েছে আমরা জানি, একুশে রয়েছে, তেইশে রয়েছে, পঁচিশে রয়েছে, সাতাইশে রয়েছে নাকি উনত্রিশে রয়েছে,
এটি গোপন রয়েছে,
গোপন রয়েছে। এখন সেটির আলামত উল্লেখ করা হয়েছে যে একটি বৃহৎ অংশ রয়েছে যারা বলে যে এটি সাতাইশে রয়েছে। তো এখন এটিও আল্লাহ তাআলার হিকমত যে তিনি, জানি না কেন, এ জিনিসকে গোপন রেখেছেন। এখন কথা হচ্ছে এই যে মর্যাদার পার্থক্য পাওয়া যায় এটি আল্লাহ করেছেন, আল্লাহ সম্মান দান করেছেন, আল্লাহ মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এগুলোতে এমন বিশেষত্ব সৃষ্টি করেছেন যা অন্যান্য জিনিসের মধ্যে নেই। রমজান মাসকে দেখে নিন, রমজানুল মোবারকের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই ফজিলত, এই সম্মান, এই মর্যাদা কোনো মাসেরই অর্জন হয়নি।
সুবহানাল্লাহ, নিঃসন্দেহে।
কথা হচ্ছে যে আমরা কখনো কখনো একটি জিনিসকে বাহির থেকে দেখি, একটি দিক বিবেচনা করি। রমজান এসেছে, হইচই শুরু হয়ে গিয়েছে, রমজান এসেছে, তারাবির বরকত শুরু হয়ে গিয়েছে, রমজান এসেছে, ইফতার, সেহরির ব্যবস্থা, সময়ের পরিবর্তন হওয়া। কিন্তু কেন এই সমস্ত কিছু? কী জন্য? আল্লাহ তাআলা এই মাসটিকে অন্যান্য মাস থেকে বেশি মর্যাদা দিয়েছেন। শয়তানকে বন্দী করে দেয়া হয়, মন্দ যে রয়েছে মন্দের দিকে আহ্বানকারী, মন্দকে বিস্তৃতকারীকে বন্দী করে দেয়া হয়। এছাড়া আরও অনেক কারণ হয়ে থাকে, যেমন বান্দার চাহিদা বেড়ে যায়, বান্দা আরও উন্নতি করে, নেকের দিকে অগ্রসর হয়। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে সেই বিশেষত্বসমূহ প্রদান করেছেন যা অন্য কোনো মাসকে সেই বিশেষত্ব প্রদান করেননি। মাস তো আরও রয়েছে,
নিশ্চয়ই
রমজানের সওয়াব বৃদ্ধি করা হয়েছে,
অবশ্যই,
অর্থাৎ নফলের সওয়াব ফরজের সমান, ফরজের সওয়াব 70 গুণ। মাস তো আরও রয়েছে, কোনো মাসেই সেই রাত পাওয়া যায় না যেটি হাজার মাসের চেয়েও উত্তম।
আল্লাহু আকবার,
এটি শুধু রমজানে পাওয়া যায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রমজানের রাত লাইলাতুল কদরের রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ রাব্বুল ইজ্জতের নিদর্শনাবলী প্রকাশিত হয়, আল্লাহ তাআলার বরকত অবতীর্ণ হয়, সেই রাতের মধ্যে দোয়াও কবুল হয়ে থাকে, সেই রাতের মধ্যে অসংখ্য লোকেরা ক্ষমা পেয়ে থাকে। তো কথা হচ্ছে যে আল্লাহ যাকে অগ্রগামী করে সে অগ্রগামী হয়, আর যাকে নিম্নমুখী করেন সে নিম্নমুখী হয়।
সন্দেহ।
তো এই সমস্ত কিছুর মধ্যে আমাদের বুদ্ধির কোনো ভূমিকা নেই।
অবশ্যই।
যে ভাই, মানে কোনো জিনিসের যদি দুনিয়াবী কোনো উপকার থাকে তাহলে কি সে কারণে সেটি ফজিলত বা বিশেষ মর্যাদা পেয়ে যায়? বিষয়টা এমন নয়। শুধুমাত্র বর্ণনা, বর্ণনাকৃত কি রয়েছে, আমরা উদ্ধৃতির অনুগত। তো রমজানের মাস, অন্যান্য দিন, এই পার্থক্য, এটির ভিত্তি হল আল্লাহ রাব্বুল ইজ্জত তার পক্ষ হতে ফজিলত প্রদান করা হয়, মর্যাদা প্রদান করা। এখন আপনি দেখুন, মাস তো অনেকগুলো রয়েছে, কুরআনে পাকে বলা হয়েছে 12টি মাস রয়েছে। আচ্ছা, আবার এটিও বলা হয়েছে যে এই মাসসমূহে 4টি এমন যা পবিত্র মাস,
সুবহানাল্লাহ,
সেটি রজব, জিলকদ, জিলহজ এবং মুহররমুল হারাম। এখন এই সমস্ত পবিত্র মাস যে রয়েছে এগুলোর আলাদা মর্যাদা রয়েছে, এর মধ্যে সংঘর্ষ, জাহেলিয়াত যুগের লোকেরাও এগুলোর সম্মান করত। তো কথা হচ্ছে কোন জিনিসকে ফজিলত কেন দেয়া হচ্ছে এবং কেন দেয়া হচ্ছে না, এই সমস্ত কিছুর জন্য আমরা সবাই ওহির মুখাপেক্ষী। আমাদের সবার এটি জানা উচিত যে কোন জিনিসের মধ্যে কী প্রভাব গোপন রয়েছে, কোন বরকত গোপন রয়েছে, এবং এই সমস্ত কথা হয়তো কোরআনে পাক আমাদেরকে বলেছে, অন্যথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন।
নিঃসন্দেহে দর্শকবৃন্দ জ্ঞান দিক নির্দেশনা প্রদান করে, যেমনকি মুফতি সাহেব ইরশাদ করেছেন, কিন্তু এই মর্যাদাসমূহের পার্থক্যের বুদ্ধির কোনো ভূমিকা নেই। আমাদের এই মর্যাদার পার্থক্য বুদ্ধির চেয়ে উচ্চ জিনিস। শরীয়ত আমাদেরকে মর্যাদার পার্থক্য বয়ন করে। আমাদের এই বিষয়ে নিজের বুদ্ধি নয় বরং ওহিকে, শরীয়তকে দেখা উচিত। মুফতি সাহেব, যেমনকি আপনি ইরশাদ করেছেন যে এই বিষয়ে মর্যাদার পার্থক্যর বিষয়সমূহেতে বুদ্ধির কোনো ভূমিকা নেই, বুদ্ধির চেয়ে উচ্চ জিনিস শরীয়ত এবং ওহির এই সম্বন্ধে পয়েন্ট অফ ভিউ দেখা হবে যে এই বিষয়ে শরীয়ত এবং ওহি কি বলে, আমাদেরকে এই বিষয়টি দেখতে হবে। তাহলে কি এই বিষয়ে সাধারণ লোকেরাও ভুল করে?
দেখুন, প্রথমত কারণ বুঝতে হবে, তাই না? যে উদাহরণস্বরূপ সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, একটি হাদিসের প্রকার হচ্ছে যা সাহাবি দ্বারা নকল করা হয়, শুধু সাহাবি পর্যন্ত সনদ পৌঁছায়। সাহাবিগণ এটা বলে না যে আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি বা এটা করতে দেখেছি। তারা জেনারেলি একটি কথা ইরশাদ করেন।
সঠিক।
এখানে ওলামাগণ একটি নীতি বর্ণনা করেন যে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বলা এই কথা, এটি এমন কথা যার সম্পর্ক অবশ্যই ওহির সাথে রয়েছে,
সুবহানাল্লাহ,
যে তারা হয়তো নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুনেছেন। উদাহরণস্বরূপ, কোনো সাহাবি কোনো আমলের ফজিলত বয়ান করছে যে এই আমল করলে এত নেকি পাওয়া যাবে, এমন কোনো জিনিস বয়ান করল যার মধ্যে বুদ্ধির কোনো ভূমিকা নেই, অর্থাৎ যা বুদ্ধির সীমার বাইরে। অনুমানমূলক যেন না হয়,
ঠিক
অনুরূপ সূত্রের অধীনে যেন না থাকে।
ঠিক
উদাহরণস্বরূপ হযরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে দাড়ির পরিমাণ সম্বন্ধে প্রশ্ন করা হল, তো তিনি এক মুষ্টি করে বললেন যে দাড়ি এইটুকু।
সঠিক।
এখন এটি হচ্ছে পরিমাণ, পরিমাণ অনুমান করে বলা যায় না। অর্থাৎ সাহাবি রাসুলদেরও ক্ষমতা দেয়া হয়নি যে তারা এই ধরনের বিষয়ে অনুমান করে কোনো জিনিস বয়ান করুক। নিঃসন্দেহে তাদের উৎস হচ্ছে ওহি, নবী আকরাম আলী সাল্লাতু ওয়াসালামের বাণী। তো অনেক সময় এমন হয়ে থাকে যে লোকেরা মনে করে যে জিনিসের ইচ্ছে এত নেকি বয়ান করে দাও, যে অমুক জিনিসের এত নেকি রয়েছে, অমুক জিনিসের এত সওয়াব রয়েছে, অমুক জিনিসের এই ফজিলত রয়েছে, অমুক জিনিসের এই মর্যাদা রয়েছে। তো যখন এই বিষয়টি আসবে তখন নিঃসন্দেহে আমাদের কাছে সনদ থাকা আবশ্যক।
সঠিক।
আমাদের কাছে দলিল থাকা আবশ্যক রয়েছে, নবী আকরাম আলী সাল্লাতু ওয়াসালাম বা সাহাবি রাসুল দ্বারা বর্ণিত থাকা আবশ্যক, যেহেতু এর মধ্যে কোনো ব্যক্তি নিজের মতামত দিতে পারবে না।
সঠিক।
মতামতের যে বিষয়টি রয়েছে সেটির এখানে কোনো ভূমিকা নেই। আচ্ছা, আমি আপনাকে একটি ঘটনা শোনাচ্ছি।
মাশাআল্লাহ।
ইমামে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ হল ইমামে আজম আবু হানিফার সাথে। ইমাম বাকের জিজ্ঞেস করলেন যে আমি শুনেছি যে আপনি মতামত এবং কিয়াসকে প্রাধান্য দেন, তো ইমামে আজম এখন একজন ছাত্র হিসেবে এবং একজন ছোট হিসেবে নিজের অন্তরের কথা খুবই আকর্ষণীয়ভাবে প্রকাশ করলেন। ইমামে আজম ইরশাদ করলেন যে হুজুর আমাকে বলুন যে পুরুষ দুর্বল নাকি মহিলা দুর্বল। তো ইরশাদ করলেন মহিলা। তিনি বললেন আমি যদি কিয়াস দ্বারা নির্ণয় করতাম, ওহির পরিবর্তে কুরআন ও সুন্নাতের পরিবর্তে নিজের মতামতকে প্রাধান্য দিতাম, ফলে আমি মহিলার অংশ অধিকারের ক্ষেত্রে বেশি নির্ধারণ করতাম, কেননা তারা দুর্বল।
সঠিক।
তার বেশি প্রয়োজন।
সঠিক।
কিন্তু যেহেতু কোরআনে পাকে মহিলার অংশ পুরুষের তুলনায় কম উল্লেখ করা হয়েছে, উদাহরণস্বরূপ ছেলে এবং মেয়ে রয়েছে, ঠিক আছে?
সঠিক।
তো ছেলে দুই ভাগ পাবে, মেয়ে একটি ভাগ পাবে, এ বিষয়টি ভাই বোনের মধ্যে হবে। ইমামে আজম ইরশাদ করলেন যে আপনি এটা ইরশাদ করুন যে নামাজ উত্তম নাকি রোজা উত্তম। ইমাম বাকের বললেন যে নামাজ উত্তম। ইমামে আজম ইরশাদ করলেন এই উত্তর দেওয়ার পূর্বে, মহিলা যে রয়েছে বিশেষ কিছু দিনসমূহে যে নামাজ তারা আদায় করে না, সেই নামাজসমূহের কাজা নেই।
ঠিক, অবশ্যই।
কিন্তু যদি রোজা ছেড়ে দেয় এই দিনসমূহে তো রোজাও ছাড়তে হবে, কিন্তু সেই রোজাসমূহের কাজা আদায় করতে হবে। ফজিলত রোজার তুলনায় নামাজের বেশি। ইমামে আজম ইরশাদ করলেন যদি আমি কিয়াস দ্বারা নির্ণয় করতাম, যদি আমি মতামত দ্বারা নির্ণয় করতাম, তো আমি যেটি বেশি ফজিলত সম্পন্ন জিনিস রয়েছে সেটিরও কাজার হুকুম দিতাম।
বাহ।
যদিও আমল কার উপর, রোজা কম ফজিলত সম্পন্ন জিনিস, আমি এটির কাজার হুকুম দেই, কেননা কুরআন ও সুন্নাত দিয়েছে।
সঠিক।
এবং নামাজের কাজা করার হুকুম এই মহিলার জন্য দেয় না। আচ্ছা, এর সম্পর্ক আসলে অসুবিধার সাথে, রোজা সেটি বছরে একবার আসে এবং এই একবারের মধ্যেও বেশি থেকে বেশি দশটি রোজা ছাড়বে, ব্যাস। কিন্তু নামাজের যে সম্পর্ক রয়েছে তা বারো মাসের সাথে, প্রতিটি মাস যখন ঘুরে আসবে তো নামাজও শুরু হয়ে যাবে। তো শরীয়ত মহিলার দুর্বলতার দিকে লক্ষ্য করে, অসুবিধার দিকে লক্ষ্য করে, কারণ নামাজ বেশি রয়েছে, এই দিকটির দিকে লক্ষ্য করে মহিলাদেরকে সুবিধা দিয়েছে। তো যদি মতামতের উপর আমল করতে যান তাহলে অক্ষমতা বিদ্যমান। অতপর ইমামে আজম আবু হানিফা ইরশাদ করলেন আপনি বলুন যে প্রস্রাবের মধ্যে বেশি নাপাক ও অপবিত্রতা রয়েছে নাকি শুক্রাণুর মধ্যে।
সঠিক।
তো তিনি বললেন যে প্রস্রাবে, দেখেন না যে প্রস্রাবের মধ্যে দুর্গন্ধও থাকে, ঘৃণাও থাকে, রোগ, জানি না কি কি জিনিস রয়েছে। ইমামে আজম ইরশাদ করলেন যদি আমি মতামত এবং কিয়াস দ্বারা নির্ণয় করতাম, তখন আমি বলতাম যে প্রস্রাবের পর গোসল করা হবে এবং শুক্রাণু বের হওয়ার পর অজু করা হবে।
সঠিক।
কেননা এটি তেমন অপছন্দনীয় নয়, বেশি জঘন্য নয়, প্রস্রাব এর তুলনায় বেশি অপবিত্র ও জঘন্য জিনিস। কিন্তু আমি মতামতের উপর আমল করিনি। এখন আপনি লক্ষ্য করুন, এগুলো হচ্ছে সেই পদ্ধতি যে কিছু জিনিস এমন হয় যার মধ্যে মতামতের কোনো ভূমিকা নেই। আমরা এটা দেখব যে কুরআন কি বলেছে, অতঃপর সেই কুরআনে পাকের মূল তত্ত্বকে দেখব। কেন বলেছে, কি এমন কারণ রয়েছে যার কারণে কোরআন প্রাধান্য দিয়েছে। কথায় কথায় মানুষ আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন, হুজুর এটা বলেছেন, সে বাণী কোথাও পাওয়া যায় না।
অবশ্যই এমনটাই,
এটি উত্তম এটি উত্তম নয়, আরে ভাই এটি উত্তম এটি উত্তম নয়, আপনি কে, আপনাকে কি এসব জিনিসের ক্ষমতা দেওয়া হয়েছে? শরীয়তের বিষয়ে মতামত প্রদানকারীদের কোনো ভূমিকা নেই। কিয়াস তো চতুর্থ স্থানে রয়েছে।
সঠিক,
সর্বপ্রথম কোরআনের উপর আমল হবে, হাদিসের উপর আমল হবে, উম্মতের ইজমার উপর আমল হবে। কোনো কথা যা কোরআনেও নেই, হাদিসেও নেই, ইজমায়ে উম্মতেও পাওয়া যায় না, তখন কিয়াসের বিষয়টি আসে। এটিও মর্যাদার পার্থক্য।
সঠিক,
যে দলিলে কোনটি শক্তিশালী, কোনটি বেশি প্রাধান্যপ্রাপ্ত, অতপর কোনটি, এরপর কোনটি।
মুফতি সাহেব, আপনার এই ব্যাখ্যার মধ্যে একটি প্রশ্ন করতে চাই।
জি,
যে কিয়াসের অবস্থান চতুর্থ স্থানে রয়েছে, যদি কোনো বিষয়ে আমরা কোরআনের আয়াত না পাই, যখন কোনো বিষয়ে আমরা হাদিস না পাই, যখন আমরা কোনো বিষয়ে ইজমায়ে উম্মত পাব না, কোনো বিষয়ে উম্মতের ইজমা না পেলে আমরা কিয়াস করব, তাহলে কি এই কিয়াস করার অধিকার প্রত্যেক ব্যক্তিরই আছে?
দেখুন, নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বললেন কিভাবে রায় দিবে। তো তিনি বললেন কোরআন থেকে দেখব, যদি না পাওয়া যায় বললেন যে হাদিস দেখব, তখনও না পাওয়া গেলে বলল তারপর মতামত দ্বারা নির্ণয় করব। ঠিক আছে, নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসকে পছন্দ করলেন।
সঠিক,
তো কথা হচ্ছে যে মতামত দ্বারা নির্ণয় করা প্রত্যেক ব্যক্তির এই অধিকার কিভাবে থাকতে পারে শরীয়তের বিষয়ে?
সঠিক,
আমরা ইমামে আজমের আলোচনার দৃষ্টিকোণ দেখেছি না, যে এক জিনিসে অনেকগুলো দৃষ্টিকোণ আসছে। তো সাধারণ ব্যক্তি যখন মতামতের উপর আমল করবে তো এভাবেই করবে। আপনি মতামতের কথা বলছেন, ওলামাগণ লিখেন যে যারা মুহাদ্দিসিন রয়েছে, প্রত্যেক মুহাদ্দিসের স্তর এমন নয় যে তারা ইজতিহাদের মর্যাদায় অধিষ্ঠিত। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওলামাগণ, অসংখ্য ওলামা, ইজতিহাদের স্তরে গণ্য করেছেন, যে তিনি ইজতিহাদের স্তরের উপর ভিত্তি করেন। একটি স্তর হয়ে থাকে, এটিও ওলামাদের একটি স্তর, অর্থাৎ ফুকাহাদের একটি স্তর।
সঠিক,
ঠিক আছে। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপর একজন অধিক জ্ঞানী ব্যক্তি আছে।
অবশ্যই,
একটি সাধারণ আলিম, একজন মুজতাহিদ ফিল মাসাইল রয়েছে, একজন মুজতাহিদ ফিল মাজহাব, একজন মুজতাহিদে মুতলাক, বিভিন্ন স্তর রয়েছে। যার কোরআন বোঝার ক্ষমতা বেশি থাকবে, যার হাদিস বোঝার ক্ষমতা বেশি থাকবে, তারই মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে।
সঠিক,
এর সাথে না বংশ জড়িত আছে, না কোনো বয়স জড়িত, আর না এমন কোনো অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত যার আসল জিনিসের সাথে কোনো সম্পর্কই নেই। তো কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে চান ফজিলত দান করবেন।
সঠিক,
সম্মান দান করবেন, এটি আল্লাহর তৌফিক ব্যতীত সম্ভবই নয়।
অবশ্যই,
অর্থাৎ ইলম হচ্ছে ইলম, ইলম একটি আমানত, আল্লাহ রাব্বুল ইজ্জত এই আমানত পছন্দনীয় লোকদেরকেই দান করেন।
অবশ্যই,
ইমাম শাফেঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উস্তাদ ইমাম বাকির কাছে আরজ করলেন যে ভুলে যাই, তো বলেন শাকাউতু ইলা বাকিউইন সুয়া হিফজি, আমি আমার উস্তাদ বাকির খিদমতে আরজ করলাম যে ভুলে যাই। ফা আউসানি ইলা তারকিল মাআসি, তিনি ওসিয়ত করলেন যে গুনাহ ছেড়ে দাও। ফা ইন্নাল ইলমা নূরুম মিন নূরিল্লাহি, ইলম আল্লাহর নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আল্লাহর নূর গুনাহগারকে দেয়া হয় না।
সঠিক,
সারা দিন গীবত করবেন, সারা দিন শরীয়ত লঙ্ঘন, অনর্থক কাজ করবেন, নামাজ আদায় করবেন না, নাজাসাতের আহকাম জানা নেই, পাক পবিত্র সম্বন্ধে জানা নেই, কালিমা সঠিকভাবে পড়তে পারে না।
সঠিক,
ফরজ ও ওয়াজিব সম্পর্কে জানা নেই, এবং জীবন বিষয়ক মতামত কিসের মধ্যে করবে, দিনের বিষয়াদিতে করবে।
সঠিক,
ঠিক আছে, অন্তত এতটুকু মর্যাদাও তো থাকা উচিত, এখন তো বোঝার মতো যোগ্য হয়নি। ঠিক আছে, অর্থাৎ একজন ব্যক্তি ফিজিক্সের বই পাঠ করেনি এবং বিজ্ঞানী হওয়ার দাবি করে,
আল্লাহু আকবার,
এটা তো সম্ভবই না। বিষয়টি অনেক বড়, আমাদের মূল বিষয় যেটি সেটি অন্যদিকে চলে যাবে, সামনে অগ্রসর হই।
মুফতি সাহেব, যেমন কি আপনি রমজান মুবারকের এই মাসের ফজিলত এবং এই মাসটির মর্যাদার সম্বন্ধে আলোচনা করলেন, তো এমন কি রয়েছে যে কোনো সময় বা কোনো যুগ বেশি ফজিলত এবং বেশি মর্যাদা সম্পন্ন?
অবশ্যই এমন রয়েছে, নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করেছেন সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার এই যুগ,
সুবহানাল্লাহ,
এবং এরপর পরবর্তী লোকদের, অতপর পরবর্তী লোকদের, অর্থাৎ তারপর সাহাবিদের যুগ এবং তারপর তাবাঈদের যুগ, এটিকে কুরুনে সালাসা বলা হয়। অর্থাৎ তিনটি যোগ সবচেয়ে উত্তম। কোন প্রেক্ষাপটে উত্তম? যে আপনি মনে করুন যে গীবতের, মিথ্যার, নামাজ ছেড়ে দেয়ার এবং ফরজ ও ওয়াজিব ছেড়ে দেয়ার সেই যুগে কল্পনাও করা যেত না।
সঠিক।
অপরাধ নামে কোনো জিনিস ছিল না সেই যুগসমূহে, তো সেই যুগসমূহ উত্তম যুগ ছিল, নেক লোকদের যুগ ছিল, তাকোয়াবানদের যুগ ছিল। সেই যুগসমূহ আল্লাহওয়ালাদের যুগ ছিল, অর্থাৎ কল্যাণই প্রাধান্যশীল ছিল, খুবই প্রাধান্যশীল ছিল। অর্থাৎ যদি কোথাও খারাপ দেখতে পাই, একটি জায়গায় দেখা গেল, দুইটি জায়গায় দেখা গেল, চারটি জায়গায় দেখা যাবে, এমনটা নয় যে খারাপ অনেক বেশি, কল্যাণই কল্যাণ প্রাধান্যশীল ছিল। তো এক হলো সম্পর্ক, সম্পর্কের কারণেই ফজিলত অর্জিত হয়েছে, এটিও অনেক লম্বা টপিক। একটি তো সেই যুগের বিষয় হলো, অর্থাৎ সম্পর্কের কারণে এ ফজিলত অর্জিত হয়েছে, আর এই কারণেই তাদের ফজিলত অর্জিত হয়েছে। তিনি ইরশাদ করলেন আমার যুগ সবচেয়ে উত্তম, অতপর যারা তার সাথে সম্পর্ক থাকবে, এরপর তার সাথে যারা সম্পর্ক থাকবে।
মুফতি সাহেব, যুগের আলোচনা চলছিল এবং এটির পূর্বে আমরা রমজানুল মোবারকের আপনার কথা শ্রবণ করছিলাম। মুফতি সাহেব এটা ইরশাদ করে দিন যে কিছু সময় এমনও দিন আসে যেদিন রোজা রাখা অন্যান্য দিনের তুলনায় বেশি ফজিলত সম্পন্ন, এই সম্বন্ধে কিছু বিস্তারিত ইরশাদ করুন।
দেখুন, নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি সোমবার এবং বৃহস্পতিবারের রোজা কেন রাখেন। তিনি ইরশাদ করলেন, এই দিনগুলোতে আমল আল্লাহর দরবারে উপস্থিত করা হয়।
সুবহানাল্লাহ।
তো আমার এটি পছন্দ, যখন আমার আমল পেশ করা হবে তখন যেন রোজা অবস্থায় থাকি। রোজা একটি ইবাদতের নাম, বান্দার ঘুমানো ইবাদত, ঠিক আছে?
সঠিক।
তো রোজা অবস্থায় যদি সে ঘুমিয়ে থাকে তারপরও রোজা চলমান, তাই না?
জি, ইবাদত চলমান।
সে রোজাদার, রোজাদার হওয়ার বিষয়টিকে তো আমরা মাইনাস করতে পারবো না।
অবশ্যই।
তো কথা হচ্ছে, রোজা এমন একটি ইবাদত যে আপনি নামাজে যখন অ্যাক্টিভ থাকবেন তখনই নামাজ বলা হবে, সালাম ফেরালেন নামাজ শেষ। তো রোজার সময়কাল দীর্ঘ, রোজা অবস্থায় আপনি ঘুমাচ্ছেন তখনও আপনার নেকির মিটার চলতে থাকবে।
সুবহানাল্লাহ।
তো রোজা রাখা আল্লাহর প্রিয়, আল্লাহর পছন্দনীয়, কষ্ট বেশি হয়, ক্ষুধার্ত তৃষ্ণাত থাকতে হয়। তো এই দুই দিনকেই কেন ফজিলত অর্জিত হয়েছে আমাদের তো জানা ছিল না। নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই দুই দিনই আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। যখন গোপন প্রকাশ হয়েই গিয়েছে তখন উত্তম আদর্শ আমাদের সামনেই রয়েছে।
সঠিক।
যে নবী মুকাররম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কি করেছেন,
সঠিক,
দেখবেন অমুক স্থানে ভাণ্ডার আছে, অমুক অমুক স্থানে বিরিয়ানি বন্টন করছে। ভাণ্ডার তো অনেক বড় বিষয়, ঠিক আছে? আমরা বিরিয়ানি নিয়ে নেই,
সঠিক,
তখন দেখা যাবে দুনিয়া ছুটে যাবে।
অবশ্যই।
ঠিক আছে, তো যখন গোপন বিষয় চলে এসেছে যে এই দিনগুলোর মধ্যে এমন বিশেষত্ব রয়েছে যে আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, তো যখন রহস্যগুলো স্পষ্ট হয়ে যায়, পর্দা সরে যায়, তখন বান্দার করণীয় কি? সে বেশির চেয়ে বেশি আল্লাহর নৈকট্য চাইবে। এ কারণেই হুজুর আকরাম আলাইহি সালাতু ওয়াসালাম এই দিনগুলোতে রোজা রাখতেন। আচ্ছা, শুধুমাত্র এই দিনগুলোতে নয়, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা এটা বলে যে 13, 14 এবং 15 যে তারিখ রয়েছে চাঁদের, এগুলোকে আয়ামে বীজ বলা হয়।
সঠিক।
এই তারিখগুলোতেও রোজা রাখার ফজিলত রয়েছে। নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ সাহাবায়ে কিরাম বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাসুমাল বীদ, যে আমরা আয়ামে বীজের রোজা রাখি। 13, 14, 15 যে চাঁদের তারিখ রয়েছে সেগুলোতে রোজা রাখা, এই তারিখগুলোকে আয়ামে বীজ বলা হয়। কেন বলেন? হুন্না কাহাই আতি দাহরি, এই দিনগুলোতে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান।
সুবহানাল্লাহ।
কারণ কি, হিকমত কি? ওলামাগণ বয়ান করেছেন, একটি নেকি দশটি নেকির সমান। কোরআনের উসুল, ১২ মাস, প্রতি মাসে এই তিন দিন, আর একটি রোজা দশটি রোজার সমান। এক নেকি দশ নেকির সমান, একটি রোজা দশটি রোজার সমান, তো আয়ামে বীজে রোজাদার ব্যক্তি ঠিক যেন সারা মাস রোজা রাখল।
সঠিক।
আর ১২ মাস আয়ামে বীজে রোজাদার ব্যক্তি ঠিক যেন সারা বছর রোজা রাখল।
সুবহানাল্লাহ।
তো দিন তো আরও অনেকগুলো আছে, কিন্তু এই দিনগুলোতে আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয়। তো নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বৈশিষ্ট্য আমাদেরকে এটা বলে, তার ফরমানগুলো আমাদেরকে এটা বলে যে এই দিন নফল রোজার দিক থেকে মাসের অন্যান্য দিনগুলোর চেয়ে মর্যাদাপূর্ণ।
মুফতি সাহেব, আপনি এর ব্যাখ্যায় এটা বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার রোজার অধিক ফজিলত। অনুরূপভাবে আপনি পূর্বের আলোচনায় এটাও ইরশাদ করেছেন যে জুমার দিন অনেক ফজিলতপূর্ণ। তাহলে কি জুমার দিন রোজা রাখা এটা ফজিলতের কাজ নয়?
দেখুন, আমরা কার অনুসারী। আমাদের যে সংবাদ দেয়া হয়েছে, কুরআন ও হাদিস আমাদেরকে যা বলেছে, আমরা সেটার মাধ্যমে সবগুলো নির্ধারণ করব, তাই না?
অবশ্যই।
জুমার দিন সার্বজনীন একটি মর্যাদা অর্জিত রয়েছে। যে জুমার দিন অধিক মর্যাদাশীল, ওলামা বর্ণনা করেন এই দিন নেকির সওয়াবও বাড়িয়ে দেয়া হয়।
সুবহানাল্লাহ।
এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দোয়া কবুল হওয়ার বিশেষ যেই মুহূর্ত রয়েছে, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে নয়, জুমার দিন পাওয়া যায়।
সঠিক।
জুমার দিনের যে মর্যাদা রয়েছে তা সার্বজনীন, তা বিস্তৃত। বৃহস্পতিবার এবং সোমবারে রোজার যে সম্পর্ক রয়েছে, এই দিনগুলোর আংশিক ফজিলত।
সঠিক।
যে ভাই, এই দুই দিন এমন রয়েছে যেগুলোতে আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তো এই দুই দিনের সম্পর্ক রোজা পর্যন্ত এ বিষয়টি সীমাবদ্ধ হল। নবী মুকাররম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আমল গ্রহণ করেছেন তা রোজার আকৃতিতে বলেছেন, কাজেই এভাবে এই দিনগুলোর একটি আংশিক ফজিলত অর্জিত হয়েছে। আর অনেকগুলো বিষয় এমন রয়েছে যে আংশিক ফজিলত সেগুলোকে বিশেষ করে তোলে।
সঠিক।
জুমার আরও ফজিলত রয়েছে, ঠিক আছে? জুমার আমল আলাদা হয়ে থাকে, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ তাআলা এর তো সম্পূর্ণ কিতাব রয়েছে জুমার বিশেষত্বের উপর।
সুবহানাল্লাহ।
অর্থাৎ সেই বিশেষত্বসমূহ যা অন্যান্য কোনো দিনে পাওয়া যায় না, বরং বিশেষ করে জুমার দিন পাওয়া যায়।
সুবহানাল্লাহ।
দেখুন, আমরা যদি শুধুমাত্র মতামতের উপর নির্ভর হতাম, তাহলে আমরা বলতাম যে জুমার দিন রোজা রাখা অধিক ফজিলতপূর্ণ। কিন্তু যখন আমরা হাদিস দেখলাম, তো জুমার দিন নির্দিষ্ট করে যে রোজা রাখা হয় তা থেকে নিষেধ করা হয়েছে।
সঠিক।
তো যে বিষয়ের যে বিশেষত্ব, যে মর্যাদা, আংশিক বা সার্বজনীন, তা আমাদেরকে ফলো করা আবশ্যক।
সঠিক। মুফতি সাহেবের কথা থেকে স্পষ্ট যে আমাদেরকে এই প্রেক্ষাপটে, উক্ত মর্যাদার প্রেক্ষাপটে নিজের জ্ঞানের ঘোড়া দৌড়ানো উচিত নয়। এই বিষয়ে আমাদেরকে কোরআন ও হাদিসের রেওয়াজ দেখতে হবে, আলিমদের বাণী শ্রবণ করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক, মাদানী চ্যানেলের প্রত্যেক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এটাই থাকে যে নির্ভরযোগ্য ও প্রমাণ তথ্য আপনাদের নিকট পৌঁছে দেওয়া। এখন মুফতি সাহেবের নিকট আমি একটি প্রশ্ন করব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত এবং তার মর্যাদার ব্যাপারে তো সবাই অবগত আছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মর্যাদা সকল আম্বিয়া, সকল মানুষ, সকল জিনজাতি এবং সকল ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ ঊর্ধ্বে। আপনি এটা বলে দিন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর কার মর্যাদা আসে?
দেখুন, আম্বিয়া আলাইহিমুসসালামের মধ্যেও স্তর রয়েছে। নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জিত হয়েছে। আর এটাও বলবো যে সৃষ্টির মধ্যে আম্বিয়া সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ।
সঠিক।
কোনো ফেরেস্তা, কোনো মানুষ নবীদের চেয়ে বেশি মর্যাদাশীল হতে পারে না। আম্বিয়া আলাইহিমুসসালামের মধ্যেও মর্যাদার স্তর রয়েছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রয়েছে। উদাহরণস্বরূপ, আম্বিয়া আলাইহিমুসসালামের মধ্যে কিছু এমন রয়েছেন যাদেরকে উলুল আজম বলা হয়। তারা সকল আম্বিয়া ও রাসূলদের মধ্যে উত্তম।
সঠিক।
নবী আকরাম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তারপর হযরত মুসা আলাইহিসসালাম, এবং তারপর হযরত ঈসা আলাইহিসসালাম, এবং তারপর হযরত নূহ আলাইহিসসালাম। এই যে পাঁচজন আম্বিয়া রয়েছেন, তারা সকল আম্বিয়া ও রাসূলদের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ, আর তাদেরকেই উলুল আজম বলা হয়।
মুফতি সাহেব, এই মুহূর্তে কারো মস্তিষ্কে এই প্রশ্ন জাগতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকল আম্বিয়ার চেয়ে, সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ, তাহলে হুজুর আলাইহিস সাল্লাম অন্যান্য আম্বিয়াদের তুলনায় সবার শেষে কেন তাশরিফ এনেছেন? এই প্রসঙ্গে কিছু ইরশাদ করে দিন।
দেখুন, এমনিতেও আরবিতে একটি প্রবাদ রয়েছে, আলফাদুল লিল মুতাকাদ্দিম, যে অগ্রাধিকার যে অর্জন করে, প্রথম যে হয়, তার স্বভাবগত একটি মর্যাদা অর্থাৎ সম্মান অর্জিত হয়, বা পার্থিব দিক থেকে বলতে পারেন যে তার বিশেষ মনোনিবেশ অর্জিত হয়, যেমন ছেলে।
সঠিক।
অর্থাৎ বড় সন্তান যে রয়েছে, ছেলে হোক বা মেয়ে, তো সে ভাইদের উপর তার একটি থাকে, ঠিক আছে, মা বাবার স্নেহ ভালোবাসা তার বেশি লাভ হয়।
সঠিক। কেননা সে প্রথম।
আরও অনেক কারণ রয়েছে, উদাহরণস্বরূপ, কোনো বাদশাহ রাজত্ব প্রতিষ্ঠা করার সময় যে সর্বপ্রথম একনিষ্ঠতা প্রকাশ করে তাকে সে নিজে নৈকট্যশীল মনে করে। আরও অনেক ডিফারেন্ট অবস্থাদি রয়েছে, আমি পার্থিব একটি বিষয়ের কথা বলছি।
জি,
তো এটা কে বলেছে যে নবিয়ে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকাদ্দুমের মর্যাদা অর্জিত হয়নি?
প্রশ্নের উত্তর ইরশাদ করে দিন,
এটা কে বলেছে?
সঠিক,
নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই সত্তা, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকেই সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ।
হাদিসে জাবির, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক তার নিজ গ্রন্থ মুসান্নাফে উল্লেখ করেছেন, এবং মুসান্নাফের রেফারেন্স এই হাদিসের প্রসঙ্গে বড় বড় মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন।
সুবহানাল্লাহ।
হযরত জাবির জিজ্ঞেস করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন? তখন হুজুর বললেন, হে জাবির, তোমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ।
অন্যান্য মানুষ যে সৃষ্টি করেছেন তাদের মাটি দিয়ে পুতুল তৈরি করেছেন। নবী আকরাম আলাইহি সালাতু ওয়াসালামের যে খামির রয়েছে তা হচ্ছে নূর, এবং সেই নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সেই নূর সংরক্ষণ করা হয়েছিল, আমানত স্বরূপ রাখা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের কপালে, এবং এক নবীর কপাল থেকে পরবর্তী নবীর কপালে স্থানান্তর হতে থাকে। আর এমন কি সেই আমানত কুরাইশদের নিকট আসলো হযরত আব্দুল মুত্তালিব, এবং সেখান থেকে, অর্থাৎ কুরাইশের পর বনি হাশিম, আর বনি হাশিমের পর হযরত আব্দুল মুত্তালিব, আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর সেই আমানত হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র উদরে স্থানান্তরিত হয়।
সুবহানাল্লাহ।
তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সৃষ্টি প্রথম, কিন্তু তার যে প্রেরণ রয়েছে, তার শুভাগমন যে রয়েছে, সকল নবীর পর হয়েছে। অনেক সময় শেষে আসাও মর্যাদার কারণ হয়ে থাকে।
সুবহানাল্লাহ।
এই কায়নাত, এই বিশ্ব, এই সব কিছুকে সংবাদ দেয়া হয়েছে।
সঠিক।
হযরত ঈসা আলাইহিসসালাম সংবাদ দেন যে আমার পর আল্লাহর এক নবী আগমন করবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত ওয়াদা নেওয়া হয়েছে আম্বিয়া আলাইহিমুসসালাম থেকে, যে যদি আমি তোমাদের সময়কালে হুজুরকে প্রেরণ করি, তোমরা ঈমান নিয়ে আসবে, তার সম্মান ও মর্যাদা রক্ষা করবে।
সঠিক।
তো নবীজির অনুশীলন হচ্ছিল যে তিনি আসবেন, তিনি আগমন করবেন।
সুবহানাল্লাহ।
তিনি শুভাগমন করবেন।
আল্লাহু আকবার।
ঠিক আছে, কোনো উপমা ও তুলনাহীন। আম্বিয়াদের শ্রেষ্ঠত্ব অনেক। আমরা অনেক সময় দেখি যে কেউ আগে থেকেই এসে বলে যে ভিআইপি কেউ আসবে, এমন হয় না?
অবশ্যই।
তো আম্বিয়া আলাইহিমুসসালামদের এভাবে সংবাদ দেয়া, এটিও নবী মুকাররম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মানের একটি ধরন।
সুবহানাল্লাহ।
এবং আল্লাহ এই সংবাদ দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন, তাদের হুকুম দিয়েছেন, তারা যেন এমনটি করতে থাকেন। এর মধ্যেও একটি শ্রেষ্ঠত্ব ও কামালিয়ত রয়েছে, যেমন কিয়ামতের দিন। মৌলানা হাসান রাজা খান সাহেব এ সম্পর্কে কি বলেন? ফকত ইতনা সবাব হে ইন ইকাদে বজমে মহশার কা।
সুবহানাল্লাহ।
সমস্ত মখলুককে একত্রিত করা হবে। ফকত ইতনা সবাব হে ইন ইকাদে বজমে মহশার কা, কে উনকি শানে মাহবুবি দেখাই জানে ওয়ালি হে।
সুবহানাল্লাহ।
তো নবীজির শেষে আসার একটি কারণ এটাও যে, যেন সবাই সংবাদ দিতে থাকেন, সবাই সম্মান প্রদর্শন করতে থাকেন যে তিনি আসবেন, আকাঙ্ক্ষায় থাকেন, প্রত্যাশায় থাকেন।
সঠিক।
আম্বিয়া পর্যন্ত তার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য আল্লাহর নিকট চাইতে থাকেন।
আল্লাহু আকবার।
এর মধ্যেও শ্রেষ্ঠত্বের দিক রয়েছে। আলা হযরত বলেন, সব তুমহারি হি খবর থে, সব আম্বিয়া তুমহারি হি খবর থে, তুম মুয়াক্ষার মুবতাদা হো।
সুবহানাল্লাহ।
অর্থাৎ পরিবেশের পরিপ্রেক্ষিতে, স্থানের পরিপ্রেক্ষিতে মুবতাদা আগে আসে, খবর পরে আসে।
সঠিক।
জাইদুন কাইমুন, জায়েদ মুবতাদা, কাইমুন খবর, খবর সংগঠিত হয় মুবতাদার জন্য। কথার মধ্যে মুবতাদা হল মূল উদ্দেশ্য, সেটার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়। তো হুজুর, তিনি তো মুবতাদাই, কিন্তু মুবতাদা মুয়াক্ষারও হয়ে থাকে, আর তার মুয়াক্ষার হওয়ার মধ্যেও বালাগাতের সৌন্দর্য বিদ্যমান থাকে,
সুবহানাল্লাহ,
বালাগাতের প্রভাব থাকে। বলা হয় এখানে তো বালাগাতের অমুক গুণ পাওয়া গিয়েছে মুয়াক্ষার হওয়ার কারণে।
সঠিক।
আরও এক স্থানে বলেছেন যে সবসে আউয়াল সবসে আখির ইবতিদাহ ইনতিহাহ,
সুবহানাল্লাহ,
সৃষ্টির দিক থেকে সবার প্রথম এবং শুভাগমনের দিক থেকে সবার শেষ। সবসে আউয়াল সবসে আখির ইবতিদাহ ইনতিহাহ থে ওয়াসিলে সব নবী তুম আসলে মকসুদে খুদাহ,
সুবহানাল্লাহ।
যদি কেউ এটা মনে করে যে কেউ একজন শুরু ও শেষ কিভাবে হতে পারে, তো আলা হজরত বুঝিয়ে দিয়েছেন যে গুমানে ইমকাকে ঝুটে নুক্ত তুম আউয়াল আখিরকে ফের মেহ। এটা কিভাবে সম্ভব একজন ব্যক্তি শুরুও হবে শেষও হবে?
গুমানে ইমকাকে ঝুটে নুক্ত তুম আউয়াল আখিরকে ফের মেহ মুহিত কি চাল সে তো পুছো কিধর সে আয়ে কিধর গয়ে থে।
বৃত্ত যে বিন্দু থেকে শুরু হয়, বৃত্ত কখন গঠিত হয়? যখন সেই বিন্দুতে এসে শেষ হয়।
সঠিক।
সেই বিন্দুই শুরু এবং সেই বিন্দুই শেষ,
সুবহানাল্লাহ।
তার শুভাগমন পরে হওয়া তার শ্রেষ্ঠত্বকে ক্ষুণ্ণ করে না, তার মর্যাদাকে ক্ষুণ্ণ করে না, বরং স্বয়ং এই দিকটি একটি শ্রেষ্ঠত্ব বহন করে, একটি মর্যাদা ও ফজিলত বহন করে,
সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা শ্রবণ করলেন, আপনারা আল্লাহ হযরতের কয়েকটি পংক্তিও শ্রবণ করলেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু ও শেষ কোন হিসেবে শুরু হয়েছে এবং কোন হিসেবে শেষ হয়েছে, আর উভয়টি মর্যাদাপূর্ণ ছিল। পরবর্তী প্রশ্নের দিকে যাব। মুফতি সাহেব, আম্বিয়া কেরামের আলোচনা হয়েছে, আম্বিয়াদের পরে সাহাবিদের আলোচনা আসে, সেই সাহাবিদের মধ্যেও অনেক বড় বড় মর্যাদাপূর্ণ সাহাবাই কেরামও বিদ্যমান। সাহাবাদের পর অনেক আউলিয়া কেরাম এমন রয়েছেন যারা বড় বড় মর্যাদায় অধিষ্ঠিত রয়েছেন। আউলিয়া কেরামের সম্মান এবং মর্যাদার বিষয়টি তো আমরা এই অনুষ্ঠানে পরিপূর্ণভাবে ডিসকাস তো করতে পারবো না। মুফতি সাহেব, সাহাবাই কেরাম আলিম রেদওয়ানদের ব্যাপারে ইরশাদ করুন যে সাহাবাই কেরামদের মধ্যেও অনেক সাহাবা অন্যদের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ। প্রশ্ন হল, সাহাবাই কেরামের মধ্যে কোন সাহাবি সবার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ, তাদের মর্যাদার স্তরসমূহ কী কী, এ ব্যাপারে কিছু বলুন।
দেখুন, যারা খুলাফায়ে রাশেদিন রয়েছেন তারা সকল সাহাবাদের মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ।
সঠিক।
এবং খুলাফায়ে রাশিদিনের মধ্যেও হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বিশেষত্ব অর্জিত হয়েছে যে আম্বিয়াদের পর সৃষ্টির মধ্যে সর্বাধিক মর্যাদাশীল সত্তা রয়েছেন, সবার চাইতে বেশি সম্মানিত।
সঠিক।
সাহাবিদের মধ্যে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যার শ্রেষ্ঠ সবার উপরে, তিনি হযরত সৈয়দুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতপর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতপর হযরত আলীউল মুর্তজা কররামাল্লাহু ওয়াজহাহুল করিম, তারা হলেন খুলাফায়ে রাশেদিন।
সঠিক।
এখন খুলাফায়ে রাশেদিনের পর আলেমগণ লিখেন যে আশরায়ে মুবাশশারা, অর্থাৎ সেই দশ সাহাবি যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে, হাসনাইন করিমাইন, আসহাবে বদর এবং আসহাবে বাইয়াতে রিদওয়ান, তারা নিশ্চিত জান্নাতি, তারা অন্যান্য সাহাবিদের মধ্যে সবার চেয়ে অধিক শ্রেষ্ঠ রয়েছেন, মর্যাদাপূর্ণ রয়েছেন, মহিমান্বিত রয়েছেন, আর এটাই আহলে সুন্নাতের মাজহাব এবং অনুরূপই আমাদের বিশ্বাস থাকা উচিত, আর তদ্রূপই আমাদেরকে স্তরবিন্যাস করা উচিত হযরত সাহাবাই কেরাম আলাইহি মুরিদওয়ানদের সম্মান এবং মর্যাদার। আপনি আউলিয়া কেরাম আলাইহি মুরিদওয়ানদের ব্যাপারে যে বিষয়টি বলেছেন, বাস্তবেই পুরো একটি জগৎ। অর্থাৎ সাহাবাই কেরাম আলাইহি মুরিদওয়ানদের ব্যাপারেও আমরা কি কথা বলেছি, আমরা তো মাত্রই আলোচনা শুরু করলাম।
অবশ্যই এমন।
মোট কথা হল, অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে যে মর্যাদার স্তর বজায় রাখা, মর্যাদার পার্থক্য আমাদেরকে চারিদিকে দৃষ্টিগোচর হয়। হ্যাঁ, পিতামাতাকে দেখুন, বাবাও দয়া করেছেন, মাও দয়া করেছেন।
সঠিক।
ঠিক আছে, সন্তানের প্রতি উভয়ের করুণা রয়েছে, কিন্তু কুরআন বিশেষ দৃষ্টিকোণ থেকে মায়ের কৃপাকে বিশেষ করে আলোকপাত করেছে।
অবশ্যই।
যে যিনি মা আছেন, অর্থাৎ পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, মা যিনি আছেন তিনি তোমার ভার বহন করেছেন, দুধ পান করিয়েছেন, তাই মায়ের বাবার তুলনায় অধিক শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে। আমরা আরও অনেকগুলো দিক পেয়ে যাব। অনেক সময় পদমর্যাদার কারণে শ্রেষ্ঠত্ব চলে আসে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হাকিম রয়েছে, এখন আনুগত্যের প্রসঙ্গ আসলে তাকে সম্মান করতে হবে তার শ্রেষ্ঠত্ব এবং আংশিক মর্যাদা অর্জিত হয়েছে। যদি সে ফাসিকও হয় কিন্তু সে এমন কোনো আদেশ দিয়েছে যা শরীয়তে সাংঘর্ষিক নয়, তাহলে এখন আংশিকভাবে তার আদেশের আলাদা একটি মাহাত্ম্য রয়েছে।
সঠিক।
কেউ অফিসার আছে, ঠিক আছে, চুক্তিভিত্তিক বিষয়াদিতে ম্যানেজমেন্টের দিক থেকে তার একটি অগ্রাধিকার আছে, ম্যানেজমেন্ট অগ্রাধিকার অর্জিত হয়েছে, তার সত্তার প্রসঙ্গে আমরা কথা বলছি না। হতে পারে সে ফাসিক, কিন্তু আনুগত্যের একটি ক্ষেত্র রয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুমে ওলামা অন্তর্ভুক্ত, কেননা আলেমগণ কল্যাণের কথা বলেন, কুরআন উপস্থাপন করেন, কুরআনের তাফসির বর্ণনা করেন, হাদিসের ব্যাখ্যা বর্ণনা করেন, অতঃপর প্রতিফলিত সমস্যাগুলো বলেন। আর একটি তাফসির এটাও রয়েছে যে এর মধ্যে যারা শাসক রয়েছে তারাও অন্তর্ভুক্ত, যখন তারা এমন বিষয়ের আদেশ দেন যা আল্লাহ ও তার রাসূলের সাথে সাংঘর্ষিক নয়। তো স্তরবিন্যাস সম্পূর্ণ একটি জগৎ, আমাদের পাথরের মধ্যেও স্তরবিন্যাস দৃষ্টিগোচর হয়।
আল্লাহু আকবার।
হাজরে আসওয়াদ কি পাথর নয়?
অবশ্যই পাথর।
অন্যান্য পাথর এবং হাজরে আসওয়াদের মর্যাদা কি এক?
জি না,
জায়গা তো অনেকই আছে।
অবশ্যই।
কিন্তু হারামাইন তাইয়েবাইনের যে জায়গা রয়েছে, আল্লাহু আকবার, মক্কায় মুকাররমার মদিনা মুনাওয়ারার রয়েছে, মক্কায় মুকাররমা হারামের একটি নেকি এক লক্ষ নেকির সমান,
সুবহানাল্লাহ,
হেরেমে মদিনার একটি নেকি এক, অর্থাৎ মসজিদে নববীতে করা নেকি একটি নেকি পঞ্চাশ হাজার নেকির সমান,
সুবহানাল্লাহ,
পঞ্চাশ হাজার নামাজের সমান এক নামাজ, এক নামাজ এক লাখ নামাজের সমান। তো সব মসজিদ একরকম নয়।
অবশ্যই।
তিনটি মসজিদ সর্বাধিক বরকতময় মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ঠিক আছে, সব স্থানও একরকম নয়। সেই স্থান যেগুলোর ব্যাপারে বিশেষ ফজিলত এসেছে, যেখানে দোয়া কবুল হয়, সেটা মাকামে ইব্রাহিম হোক, খানায় কাবার ভিতরের অংশ হোক, খানায় কাবার পার্শ্ববর্তী অংশ হোক, সেটা সাফা হোক, মারওয়া হোক, মিনা হোক, আরাফাত হোক, স্থান তো অনেকগুলোই রয়েছে। কিন্তু মোট কথা সেটাই চলে আসে যে যার শ্রেষ্ঠত্বের সংবাদ দিয়ে দেওয়া হয়েছে, যা নির্দিষ্ট করা হয়েছে তা নির্ধারিত হয়ে গিয়েছে,
সুবহানাল্লাহ,
যার ব্যাপারে বলে দেয়া হয়েছে যে তার এই বিশেষত্ব রয়েছে, আমরা তার সেই বিশেষত্বকে মান্যও করব, প্রসন্নও থাকব এবং সেই সৌভাগ্য পাওয়ার চেষ্টাও করতে থাকব। এটাই আমাদের কাজ, এটাই বন্দেগি।
সুবহানাল্লাহ। মুফতি সাহেব অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন যে আমাদেরকে যে বিষয়ের শ্রেষ্ঠত্বের সংবাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা সেটাই মান্য করব, নিজের জ্ঞানের ঘোড়া দৌড়াব না। আর এই আলোচনা আমাদের পুরো জীবনের জন্য একটি শিক্ষা যে আমাদেরকে শরীয়তের বিষয়াদিতে নিজের ধারণাকে অগ্রাধিকার দেওয়া যাবে না, আমাদেরকে শুধুমাত্র সে বিষয়েরই শ্রেষ্ঠত্ব এবং সেটার মর্যাদাকে সেভাবেই মানতে হবে যেভাবে সেটার সংবাদ দেওয়া হয়েছে, যেভাবে তা কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বেয়াদবি থেকে সুরক্ষিত রাখুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী হলো এমন আলো যা উচ্চতায় পৌঁছার পথ, অজ্ঞতার আধার মুছে দেবে এই দৃঢ় শপথ।